বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে আমাদের স্টুডিওর ঘড়িতে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা আর ভারতে রাত ৯:৩০। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আনিস আহমেদ শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আজ থাকছে রোহিঙ্গা সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাব নিয়ে প্রতিবেদন,
ইউরোপীয় ইউনিয়ন মিয়ানমারে অস্ত্র রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে,
যুবলীগ নেতার অর্থ কেলেঙ্কারি সম্পর্কে রিপোর্ট,
ঢাকায় জি কে শামীম নামে এক যুবলীগ নেতার গ্রেপ্তার নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে,
ভারতে কর্পোরেট কর হ্রাস প্রসঙ্গ,
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কর্পোরেট কর ৩৫% থেকে কমিয়ে ২৫.১৭% করার কথা ঘোষণা করেছেন,
আরও থাকছে যুক্তরাষ্ট্র সৌদি আরব ইরান নিয়ে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশ্লেষকের সঙ্গে কথোপকথন, তাছাড়া নিয়মিত আয়োজন আলাপনে আজকের বিষয় জলবায়ু পরিবর্তন ও জাতিসংঘের ভূমিকা। তবে সবকিছুর আগেই বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। সৌদি আরবের দুটি বড় তেল স্থাপনার উপরে সপ্তাহান্তে যে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা হয় তার প্রতিক্রিয়া হিসেবে পরবর্তী সিদ্ধান্ত সৌদি আরব এবং আমেরিকা কি গ্রহণ করবে তারই জন্য বিশ্ব যখন অপেক্ষা করছিল, ঠিক তখনই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ওই অঞ্চল সফর করলেন। তিনি জোরালো এক বিবৃতিতে স্পষ্টভাবেই সৌদি আরবের তেল স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করেছেন এবং একে অ্যাক্ট অফ ওয়ার বলে অভিহিত করেন। ওই আক্রমণের প্রায় সঙ্গে সঙ্গে কংগ্রেসের সাবেক সদস্য এবং সিআইএর সাবেক প্রধান এবং পররাষ্ট্রমন্ত্রী সাবেক প্রধান যিনি বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী পম্পিও এক টুইটার বার্তায় বলেন, যেখান থেকে বিশ্বের সর্বত্র জ্বালানি সরবরাহ করা হয় সেখানেই ইরান নজিরবিহীন এই আক্রমণ চালিয়েছে। তবে সৌদি আরবের প্রতিবেশী রাষ্ট্র ইয়েমেনের হুতি বিদ্রোহী দল হামলার দায়িত্ব স্বীকার করে বলেছে, গত কয়েক বছর ধরে সৌদি বিমানবাহিনী ইয়েমেনের ওপরে বোমা হামলা চালিয়ে হাজার হাজার নাগরিককে যে হত্যা করেছে তারই প্রতিশোধমূলক পাল্টা আক্রমণ ছিল এটি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দিয়েছেন এবং সৌদি আরবের তেল স্থাপনা আক্রমণে তেহরানকে দায়ী করার খবর পাওয়া মাত্রই ট্রাম্প ওই নির্দেশ দেন। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে যে এক গোপন তথ্য ফাঁসকারী অভিযোগ করেছেন যে জাতীয় তদন্ত সংস্থার ভারপ্রাপ্ত পরিচালক জোসেফ ম্যাগোয়ার প্রতিনিধি পরিষদের নেতাদের সঙ্গে বিদেশি নেতাদের মধ্যে যে তথ্য বিনিময় হয়েছিল তা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। বিদেশি নেতাদের সঙ্গে আলোচনায় একটা প্রতিশ্রুতির কথা ছিল যা অত্যন্ত উদ্বেগজনক। গোপন তথ্য ফাঁসকারী যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর জেনারেল মাইকেল অ্যাটকিনসনের কাছে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে অভিযোগ করেছিলেন। তবে ওয়াশিংটন পোস্টের রিপোর্টের মতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা যিনি ওই অভিযোগ করেন সেখানে সম্ভবত যে সরকারের সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়েছে তা হয়তো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ছিলেন। পাকিস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার আফগান সীমান্তলগ্ন এলাকায় একটি বোমা বিস্ফোরণে সেনাবাহিনীর এক মেজর এবং একজন সেনা প্রাণ হারিয়েছেন। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে প্রত্যন্ত মোহমান্দ শহরের সীমান্তে প্রতিরক্ষা বেষ্টনী তৈরির কাজে নিয়োজিত কর্মীদের লক্ষ্য করেই বিস্ফোরণটি ঘটনা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে ঘরে তৈরি বোমা দিয়ে হামলা চালানো হয়েছে এবং সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গাফুর সংক্ষিপ্ত এক বিবৃতিতে জানিয়েছেন যে প্রচুর সংখ্যক অনুপ্রবেশকারী ওই সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করে। সীমান্তের ওই এলাকায় বেড়া দেওয়া হচ্ছে সেখানে সন্ত্রাসীরা বোমা পেতে রাখে এবং ওই দুটি সেনা হামলার শিকার হন। পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তে প্রতিরক্ষা বেষ্টনী তৈরির সময় প্রায়ই পাকিস্তানি সেনাদের ওপরে আক্রমণ চালানো হয়। দুদেশের এবং আফগানিস্তানের মধ্যে প্রায় ২,৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত পথ রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন মায়ানমারে অস্ত্র রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলম।
প্রস্তাবটি বিপুল সংখ্যক ভোটে পাশ হওয়ার পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্ব ও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করা এবং নির্যাতন বন্ধে মিয়ানমারের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইইউ। ইউরোপীয় পার্লামেন্টের বৃহস্পতিবারের অধিবেশনে রোহিঙ্গা ইস্যুর উপর এক আলোচনায় অন্তত 12 জন পার্লামেন্ট সদস্য বক্তব্য দেন, যখন তারা রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমার সেনাবাহিনীর সম্পৃক্ততা এবং রাখাইনে 6 লাখ রোহিঙ্গা গণহত্যার শঙ্কায় রয়েছেন বলে জাতিসংঘ মানবাধিকার সংস্থা তার প্রতিবেদনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মিয়ানমার সরকারের তীব্র নিন্দা জানান। পার্লামেন্ট সদস্যরা রোহিঙ্গাদের নাগরিকত্ব, বাড়িঘর, পুনর্নির্মাণ, ভূমি অধিকার ফিরিয়ে দেওয়া জরুরি বলে উল্লেখ করে আশা প্রকাশ করেছেন যে আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজ দেশের নাগরিকদের অধিকার নিশ্চিত করবে মিয়ানমার। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
ঢাকায় জি কে শামীম নামে এক যুবলীগ নেতাকে কয়েক ঘণ্টা অভিযান শেষে তার ব্যবসায়িক কার্যালয় থেকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তার 7 জন দেহরক্ষীকেও গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
প্রভাবশালী এই ঠিকাদারের ব্যবসায়ী কার্যালয় থেকে নগদ প্রায় 2 কোটি টাকা, 165 কোটি টাকার এফডিআর, আগ্নেয়াস্ত্র ও মদ পেয়েছে র্যাব। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক তোফায়েল মোস্তফা সরোয়ার জানিয়েছেন, শুক্রবার দুপুরের আগে নিকেতনের এই ভবন ঘিরে তাদের অভিযান শুরু হয়। বিকেল 4টা পর্যন্ত এই অভিযান চলে। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম বলেন, এফডিআর এর পাশাপাশি 1,81,28,000 টাকা, 9,000 মার্কিন ডলার এবং 752 সিঙ্গাপুরি ডলার সেখানে পাওয়া গেছে।
আমরা তার কাছ থেকে আরো কিছু বিপুল পরিমাণ ইউএস ডলার এবং সিঙ্গাপুরি ডলার আমরা পাই এবং কিছু মাদকও আমরা তার কাছ থেকে পেয়েছি এবং তার একটি আগ্নেয়াস্ত্র পেয়েছি, আমরা এটা নিরীক্ষা করে দেখব।
সংশ্লিষ্টরা বলছেন, গণপূর্ত ভবনের ঠিকাদারি কাজে যুবলীগের কেন্দ্রীয় সমবায় সম্পাদক হিসেবে পরিচিত জি কে শামীমের একচ্ছত্র দাপট ছিল। এছাড়া রাজধানীর সবুজবাগ, বাসাব, মতিঝিল এলাকায় তার প্রভাব রয়েছে। বাসাব এলাকায় রয়েছে তার একাধিক বাড়ি। অল্পদিনেই বিপুল সম্পদের মালিক হন তিনি। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ শুক্রবার কর্পোরেট কর 35% থেকে কমিয়ে 25.17% করার ঘোষণা করেছেন। নির্মলা সীতারামনের এই ঘোষণার পর দেশের খানিকটা পিছিয়ে পড়া শেয়ার বাজার আবারও চাঙ্গা হয়ে ওঠে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন পরমাশিস ঘোষ রায়।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের এই ঘোষণার পরই প্রধানমন্ত্রী টুইট করে বলেন, কর্পোরেট কর কমানোর সিদ্ধান্ত ঐতিহাসিক, মেক ইন ইন্ডিয়া তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই সিদ্ধান্ত, নরেন্দ্র মোদীর কথায় বিদেশি লগ্নিকারীদের আকৃষ্ট করবে বিনিয়োগ করতে, বেসরকারি সংস্থাগুলিতে প্রতিযোগিতা এবং কর্মসংস্থান বাড়বে যা 130 কোটি দেশবাসীকে জয়ের লক্ষ্যে নিয়ে যাবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ শুক্রবার গোয়ায় সাংবাদিক সম্মেলনে ঘোষণা, দেশীয় কোম্পানির ক্ষেত্রে কর্পোরেট কর 35% কমিয়ে 25.17% নিয়ে আসা হবে। এর মধ্যে সারচার্জ এবং সেস যুক্ত রয়েছে। এই অর্থবর্ষ থেকে কার্যকর হবে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
নিউ ইয়র্কে জাতিসংঘের শীর্ষ সম্মেলন শুরুর প্রাক্কালে শুক্রবার অস্ট্রেলিয়ায় হাজার হাজার মানুষ জলবায়ু পরিবর্তনে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিতে বিক্ষোভ করে। বিশ্বব্যাপী সমাবেশের যে আহ্বান জানানো হয় তারই প্রথম সমাবেশ হয় সিডনি এবং ক্যানবেরায়। ওদিকে কেনিয়ার রাজধানী নাইরোবিতেও শুক্রবার আন্তর্জাতিক প্রতিবাদ সমাবেশের অংশ হিসেবে জলবায়ু পরিবর্তনের রাজনৈতিক নেতারা যেন আরও জোরালো পদক্ষেপ নেন তারই দাবিতে শত শত কেনিয়ান প্রতিবাদ মিছিলে অংশ নেয়। ওই সময় তারা লাল, কালো, সাদা রঙের টি শার্ট পরিধান করে নাইরোবির রাস্তায় নেমে আসে। ওই রঙগুলোর মধ্য দিয়ে তারা জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা তুলে ধরেন। ওদিকে জলবায়ু পরিবর্তনের দাবিতে উগান্ডায়ও মিছিল হয়। যুক্তরাষ্ট্রের সেনেটের ফরেন রিলেশন কমিটিতে বৃহস্পতিবার ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার প্রধান নির্বাহী পদের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের মনোনীত প্রার্থী মাইকেল প্যাকের শুনানি অনুষ্ঠিত হয়। ইউএসজিএম এর বর্তমান প্রধান জন ল্যান্সিং সেপ্টেম্বরের শেষ নাগাদ পদত্যাগ করবেন এবং তারই স্থলাভিষিক্ত হবেন মাইকেল প্যাক। এরই সঙ্গে শেষ হচ্ছে আজকের আন্তর্জাতিক খবর।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। তাছাড়া অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুকেও। যেমনটি বিশ্ব সংবাদে শুনেছেন এবং আমরা এটাও জানি যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও গতকাল বলেছেন যে এ ব্যাপারে ব্যাপক ঐক্যমত স্থাপিত হয়েছে যে গত সপ্তাহে মধ্যরাতে সৌদি তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আক্রমণের জন্য ইরানই দায়ী। তবে যুক্তরাষ্ট্র কিভাবে এর জবাব দেবে সে ব্যাপারে তিনি কোনো আভাস দেননি। তিনি বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পকে তিনি স্পষ্টতই এ ব্যাপারে কিছু পদক্ষেপ নেওয়ার ব্যাপারে বলবেন এবং সৌদি তেল স্থাপনায় আক্রমণের জবাবে যারা হয়তো ইরানে হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছেন, সৌদি ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ তাঁদের বিরুদ্ধে সতর্ক বার্তা উচ্চারণ করেছেন। এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে আজ মধ্যপ্রাচ্য থেকে আমাদের সঙ্গে সরাসরি টেলিফোন লাইনে যোগ দিয়েছেন অর্থনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মোহাম্মদ ওমর ফারুক। ডক্টর ফারুক, আপনাকে স্বাগতম। আপনার বল
শ্রোতাদেরকে শুভেচ্ছা।
সৌদি আরবের তেল স্থাপনায় বোমা ও ড্রোন হামলার পর এ পর্যন্ত মধ্যপ্রাচ্যে ঠিক কি রকম প্রতিক্রিয়া আপনি দেখছেন?
আসলে এই অঞ্চলটা তো খুবই একটা পোলারাইজড অঞ্চল, এখানে ইন্ডিপেন্ডেন্ট কোনো মিডিয়াও নেই, সুতরাং বেশিরভাগ ক্ষেত্রেই এক একটা দেশের সরকারি মিডিয়া আছে এবং তাদের যে ভাষ্যটা জনগণের কাছে পৌঁছে সেটাই মোটামুটি প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রিত এবং প্রভাবিত করে। তো এদিক থেকে অবশ্যই এই উপসাগরীয় এলাকায় সাধারণভাবে যে সমস্ত সংখ্যাগরিষ্ঠ মানুষ আছেন তারা সৌদির নিরাপত্তা বিষয়টাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এবং যারা এই হামলাটা চালিয়েছে তাদের ব্যাপারে অবশ্যই তাদের অসন্তুষ্টি থাকার কথা। অন্যদিকে যেহেতু এই এলাকাতে যেমন ইয়েমেন থেকে শুরু করে আরো অন্যান্য কিছু বিষয়ে সেখানে সংখ্যালঘিষ্ঠ যারা তাদেরও একটা বিশেষ দৃষ্টিভঙ্গি আছে, তারা তো এটাকে খুব ইতিবাচক হিসেবে দেখছেন যে যেহেতু ইয়েমেনের বিষয়টা অনেকদিন ধরে এমন একটা অবস্থায় পড়ে রয়েছে যেখানে মানবাধিকার লঙ্ঘনেরও কথা উঠছে, সেখানকার মানুষদের একটা চরম সংকটের মধ্যে তারা রয়েছে, হুমকির মধ্যে রয়েছে এবং সেখানে যে সমস্ত ধ্বংসকাণ্ড চলছে, যদি এগুলোর মাধ্যমে কিছুটা সামনে এগুনো যায় কোনো একটা মীমাংসার পথে তাহলে হয়তো এটার হয়তো একটা মানে ভালো প্রতিক্রিয়া বা ভালো প্রভাব পড়বে এরকম মনে করা হচ্ছে। তো আসলে যেটা হচ্ছে যেখানে মানে পোলারাইজ সোসাইটিতে বেসিক্যালি যারা দুই পক্ষ আছেন তাদের মধ্যে পক্ষটাই তারা ওইভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে।
জি, এই যে আপনি পোলারাইজ সোসাইটির কথা বললেন, সেই পরিপ্রেক্ষিতে জানতে চাইছি যে মধ্যপ্রাচ্যে ইরান ও সৌদি সমর্থকদের মধ্যে মেরুকরণের অনুপাতটা কি রকম হবে, তারা এই সংঘাতকে ঠিক কিভাবে দেখছেন?
সংখ্যাগরিষ্ঠ দিক থেকে বলতে গেলে তো যারা ইরানের বিপক্ষে তারাই বেশি এবং সেই ক্ষেত্রে এখানে উপসাগরীয় দেশগুলো এবং যে সমস্ত দেশগুলো সৌদি আরবের সঙ্গে মানে সুসম্পর্ক রাখে অথবা তার উপরে নির্ভরশীল বিভিন্ন ভাবে তারা তো অবশ্যই এরকম একটা হামলার বিরুদ্ধে অবস্থান রাখবেই, কারণ তারা সামগ্রিকভাবে ইরানের ব্যাপারে একটা নেতিবাচক ভূমিকা এবং দৃষ্টিভঙ্গি তাদের রয়েছে। আবার অন্যদিকে ইরানের একটা বিরাট প্রভাব বলার সৃষ্টি হয়েছে গত দুই দশকের এবং সেই প্রভাব বলয়ের মধ্যে লেবানন আছে, সিরিয়া আছে, ইয়েমেন আছে এবং এই সমস্ত যে দেশগুলো আছে ইরাকও এখন ইরানের পক্ষেই বসতে হবে। সুতরাং এই দেশগুলোতে যারা ইরান সমর্থক আর কি তাদের কাছে আসলে অনুপাতটা কম হলেও এটা একটা প্রভাবশালী একটা অনুপাত। তার কারণ হচ্ছে যে বিভিন্নভাবে ইরানের উপরে যে সমস্ত জিনিসগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে দেখা যাচ্ছে যে পরবর্তীতে গিয়ে এগুলো ইরানের পক্ষেই যাচ্ছে, সুতরাং তাদের মধ্যে এ ব্যাপারে একটা স্বস্তি আছে যে ওকে আর কত চাপ দেওয়া যাবে ইরানের উপরে, তো এরকম একটা চিন্তা ভাবনা এখানে দেখা যাচ্ছে।
এই যে দুপক্ষের কথা বললেন, এদের কি কি আলম্বিক ভাবে সুন্নি এবং শিয়া হিসেবেই বলা যেতে পারে, তাই না?
এটা মোটামুটি সেভাবেই বলা যেতে পারে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও গতকাল বলেছেন যে সৌদি আরবের তেল ক্ষেত্রে আক্রমণের জবাব কিভাবে দেয়া যায় সে সম্পর্কে ট্রাম্পের কাছে ট্রাম্পের জন্য তার কাছে একটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তো এই গুরুত্বপূর্ণ তথ্যের ব্যাপারে কি কোন রকমের আঁচ অনুমান চলছে?
এ পর্যন্ত মিডিয়াতে যা কিছু এসেছে তাতে এমন কিছু পাওয়া যায়নি যেটা থেকে কোন সুনির্দিষ্ট কিছু বলা যায়। তবে এখানে মাইক পম্পিও এ পর্যন্ত যে সমস্ত বক্তব্যগুলো দিয়েছে এগুলো নিয়ে তো আসলে ক্রেডিবিলিটির একটু সমস্যা আছে। সুতরাং কি ধরনের তথ্য তার কাছে রয়েছে যেটা ট্রাম্পের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে আমাদের মনে হয় একটু দেরি করতে হবে তার কাছ থেকে শোনার জন্য।
হ্যাঁ, বিষয়টা খানিকটা জটিল, কারণ একদিকে পম্পিও বলছেন যে যুক্তরাষ্ট্র যুদ্ধ চায় না, আবার অন্যদিকে আবার অন্যভাবেও কথা হচ্ছে, বিশেষ করে ট্রাম্প যুদ্ধ না হলেও আমরা জানি যে ইরাকের ওপর ইরানের ওপর তার নিষেধাজ্ঞা আরো জোরালো করেছেন। তাহলে এই ইরান এই প্রেক্ষাপটে আপনি যদিও বলেছেন যে কেউ কেউ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন একথা ভেবে যে ইরানের উপর যে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে তাতে ইরানই প্রকারান্তরে ফায়দা পাচ্ছে, কিন্তু এই যে বর্ধিত নিষেধাজ্ঞা এর বোঝাটুকু ইরান কতখানি বইতে পারবে?
আসলে ইরানের পিঠ অনেক আগে থেকে দেয়ালে মানে থেকে গেছে এবং থেকে আছে। এখন ম্যাক্সিমাম প্রেশার বলতে যেটা বলা হয়েছিল আরো কত সেটা ম্যাক্সিমাইজ করা যাবে সেটাও দেখার বিষয়। এ বিষয়ে সম্ভবত লিমিটটা অলরেডি মানে রিচ করা হয়েছে, সেই কারণেই যে সমস্ত বিষয় এখন বলা হচ্ছে যে আরো সাবস্টেন্সিয়াল ইনক্রিজ নিষেধাজ্ঞার ব্যাপারে আসলে সুনির্দিষ্ট ভাবে কিছুই বলা হয় না যে সেটা কি হবে। আসলে এখানে যেটা হচ্ছে আমার মনে হয় যে আসলে আমরা যখন বলি যে যুক্তরাষ্ট্র চাচ্ছে না ইরানের সঙ্গে কোনো যুদ্ধ, এটা সম্ভবত একটু জেনারেলাইজ হয়ে যায়, কারণ এখানে হয়তো প্রেসিডেন্ট ট্রাম্প চাচ্ছেন না, তার একটা নিজস্ব দর্শনও আছে বা তার পজিশন আছে, তিনি সামগ্রিকভাবে বাইরের কোনো যুদ্ধে তিনি জড়াতে চান না এবং এ ব্যাপারে অতীতের যে সমস্ত ক্ষেত্রে জড়ানো হয়েছিল সেগুলোরও মোটামুটি ভাবে তার সমর্থন ছিল না বলে তিনি দাবি করেন। কিন্তু তার অ্যাডমিনিস্ট্রেশনেই এমন সমস্ত লোকেরা আছেন তাদেরকে তিনি নিজেই তার অ্যাডমিনিস্ট্রেশনে নিয়ে এসেছেন, তারা কোনো না কোনো ভাবে ইরানকে একটা যুদ্ধে জড়ানোর ব্যাপারে খুবই মরিয়া হয়ে আছেন। তাদের ক্যালকুলেশন সম্ভবত যে এরকম একটা যুদ্ধে জড়ালে ইরানকে আরো দুর্বল করা এবং কোণঠাসা করা সম্ভব হবে। কিন্তু এই ইকুয়েশনটা আসলে কতটা সঠিক সেটা বুঝতে হলে এই যে এমন কতগুলো ঘটনা ঘটে গেল যেখানে আসলে ইরানকে চিহ্নিত করার বা দাবি করা হয় যে ইরান করেছে, কিন্তু যেভাবে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তাতে সম্ভবত তাদের ক্যালকুলেশন এটা রয়েছে ইরানের সঙ্গে যুদ্ধে গেলে ব্যাপক ধরনের ক্ষয়ক্ষতি হবে এবং যেই ক্ষয়ক্ষতি হয়তো ইরানের চেয়ে অন্যদেরও বেশি হতে পারে। সেটা যদি বিবেচনায় নেওয়া হয় তো তাহলে হয়তো সেই কারণেই এই সমস্ত বিষয়গুলো একটু রেখে রেখে বলছে আর কি, যাতে করে সরাসরি ইরানকে দায়ী করলে অবশ্যই এটা একটা দায়িত্ব হয়ে যায় যে কোনো না কোনো জবাব দিতে হবে, সেটা হয় আক্রমণ করতে হবে না নিষেধাজ্ঞা বাড়াতে হবে। কিন্তু সৌদি আরব কিন্তু নিজেই একেবারে সুস্পষ্ট ভাবে এবং সুনির্দিষ্ট ভাবে এখনো ইরানকে কিন্তু চিহ্নিত করে নাই এই বিশেষ হামলাকে।
জি, এবং এ ব্যাপারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফও সতর্ক করে দিয়েছেন যে ইরানের বিরুদ্ধে ওই রকম কোনো ব্যবস্থা নিলে তারা পাল্টা ব্যবস্থা নেবে ইত্যাদি। পরিশেষে খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাইছি যে মানবাধিকার সংগঠনগুলো ইয়েমেনে সৌদি আরব ও তার মিত্র রাষ্ট্রগুলো সমালোচনা করেছে। আমরা জানি যে ইয়েমেনে একটা খুব মানবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বহু শিশু মৃত্যুর কথা আমরা জানি, বহু অনাহারে মারা যাওয়ার কথা জানি। তো এ ব্যাপারে বলতে আমি বুঝাচ্ছি যে এখন এই যে সৌদি আরবের উপর যে আক্রমণটা হলো, তার তেল ক্ষেত্রের উপর যে আক্রমণটা হলো, সে ব্যাপারে অন্যান্য দেশের প্রতিক্রিয়া কি? যুক্তরাষ্ট্রের তো প্রতিক্রিয়া আমরা জানি, কিন্তু ইউরোপীয় ইউনিয়ন বলেন কিংবা অন্যান্য জায়গার প্রতিক্রিয়া কি, খুব সংক্ষেপে যদি বলেন।
আসলে বিশেষ করে মুসলিম বিশ্বের দেশগুলোতে খুব কম দেশই আছে যাদের স্বাধীন পররাষ্ট্রনীতি আছে। সুতরাং পাকিস্তান যেমন ওই যেহেতু অনেক অর্থনৈতিক সাহায্য দরকার সৌদি আরব থেকে, সুতরাং তাদের সঙ্গে সুর মিলিয়ে বিভিন্ন কথাবার্তা তাদের বলতে হয়। তো এদিক থেকে তাদের সমালোচনাগুলো আসলে বেশ কিছুটা খুবই মানে অসংগতিপূর্ণ, কারণ ইয়েমেনে যা হচ্ছে এটা শুধু শিরশ্রেণীর বিষয় হতে পারে না, এটাকে মানবাধিকারের দৃষ্টি থেকে দেখতে হলে এটা একেবারেই অগ্রহণযোগ্য। তো এই বিষয়ে আসলে সৌদি আরবের একটা সিদ্ধান্তে আসা দরকার যে আসলে তারা এখনো পর্যন্ত তাদের লক্ষ্য অর্জন করতে পারে নাই এবং সম্ভবত তারা পারবেও না, এবং যদি এটা হুতিরাই করে থাকে এই হামলা অথবা ইরান যদি করে থাকে তাহলে সম্ভবত দ্রুত তাদের এ ব্যাপারে একটা মীমাংসায় পৌঁছানোর প্রয়োজন। কারণ এখানে আসলে একটা অত্যন্ত মানে নৃশংস ধরনের একটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়ার সুযোগ নেই।
জি, ডক্টর মোহাম্মদ ওমর ফারুক, আপনার সঙ্গে আমরা আবার কথা বলবো বাংলাদেশ সময় রাত 11:15, ভারতে রাত 10:45, সরাসরি ফেসবুকে। সে পর্যন্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরু হচ্ছে যে কথা বলতে যাচ্ছিলাম যে শুরু হচ্ছে আমাদের শুক্রবারিক আয়োজন আলাপন, এবং আজকের বিষয় জলবায়ু পরিবর্তন ও জাতিসংঘের ভূমিকা। সঞ্চালন করছেন রোকেয়া হায়দার ও তাওহিদুল ইসলাম।
ধন্যবাদ আনিস। আমরা জাতিসংঘ এবং পরিবেশ দুটো নিয়ে, জলবায়ু নিয়ে এই জন্য আলোচনা করছি যে আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে জাতিসংঘের 74তম সাধারণ অধিবেশন, এবং সেখানে এটা একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হবে। তো সেই জন্য আমাদের আজকের এই আলোচনা। আমার সঙ্গে রয়েছেন তাওহিদুল ইসলাম। তাওহিদ, আমরা কি প্রস্তুত?
আমরা প্রস্তুত আপা, এবং আমরা আপনি অনুমতি দিলে দর্শক এবং শ্রোতা তাদেরকে জানিয়ে দিতে চাই যে কেন আমরা আসলে এই বিষয়টি বেছে নিলাম।
আমরা তার আগে দর্শক শ্রোতাদের জানিয়ে দিই যে আপনারা আজকে আলাপনের আলোচনা শুনছেন, আমাদের নিয়মিত পরিবেশনা। তো তাওহিদ, আমাদের সঙ্গে কারা আছেন?
আমাদের সঙ্গে আসলে তিনজন অতিথি থাকার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে একজন অতিথি আসলে তার অপারগতা প্রকাশ করেছেন, কারণ তিনি একটি জরুরি কাজে রাস্তায় রয়েছেন এবং এখনো তিনি গন্তব্যে পৌঁছতে পারেননি। সেই জায়গাটি এমন যে আমি তার কথা শুনতে পাচ্ছিলাম না শেষ মুহূর্তে যখন তার সঙ্গে যোগাযোগ করছিলাম, কারণ তার নেটওয়ার্ক, মোবাইলের নেটওয়ার্ক খুব দুর্বল অবস্থায় রয়েছেন। এবং তিনি হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক এবং তেল গ্যাস খনিজ সম্পদ এবং বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ।
জি,
আমরা দুঃখিত যে শেষ মুহূর্তে তিনি অপারগতা প্রকাশ করেছেন, যে কারণে দর্শক শ্রোতা আর দুজন হচ্ছেন যুক্তরাষ্ট্র থেকে একজন এবং বাংলাদেশ থেকে একজন। যুক্তরাষ্ট্র থেকে রয়েছেন পেনসিলভেনিয়া লক হেভেন বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ খালিকুজ্জামান।
জি,
এবং বাংলাদেশ থেকে রয়েছেন বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি কামরুল ইসলাম চৌধুরী।
আপনার লাইনে আছেন
খালিকুজ্জামান।
জি, আর কামরুল ইসলাম?
হ্যালো কামরুল ইসলাম, আপনি শুনতে?
জি, আচ্ছা, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা সময় করে আমাদের সাথে যোগ দিচ্ছেন, এবং আমরা এই আলোচনায় গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব, আপনাদের মুখেই শ্রোতা দর্শকদের শোনাবো এই সমস্যার সম্পর্কে।
আসলে আপা, আমরা কেন এই বিষয়টি বেছে নিয়েছি সেটি বলি একটু শুরুতে। সারা পৃথিবীতে অনেক ধরনের যুদ্ধ সংঘাত রয়েছে, কিন্তু সব মিলিয়ে পৃথিবীর যে প্রান্তেই যাওয়া হোক না কেন, প্রকৃতি বোধহয় মানুষের সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে। হঠাৎ হঠাৎ বন্যা, খরা, পৃথিবীর এক প্রান্তে পানিতে মানুষ ভাসছে, তো আর এক প্রান্তে পানির জন্য মানুষের হাহাকার। হঠাৎ করেই ঘূর্ণিঝড়, হঠাৎ করেই সব কিছু মিলিয়ে মানুষের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে প্রকৃতি। কিন্তু সেই প্রকৃতিকে আবারও একটু সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য সারা বিশ্বে কি চলছে, জাতিসংঘের মতো একটি সংস্থা কি করছে, সেসব নিয়েই আমাদের এই আলোচনা, এবং সে কারণেই আমাদের আজকের এই বিষয়টি বেছে নেওয়া। এবং সেক্ষেত্রে
আমরা দেখছি যে অনেক জায়গাতেই, মানে আজকেই যেমন বাংলাদেশও স্কুল কলেজের ছাত্রছাত্রীরা তারা প্রতিবাদ জানাচ্ছে যে পরিবেশ এবং জলবায়ু নিয়ে যারা আলোচনা করছেন, জাতিসংঘে গুরুত্বপূর্ণ দেশের যারা নেতৃবৃন্দ জমা হচ্ছেন, সেখানে সমবেত হচ্ছেন, তারা যেন জলবায়ু পরিবর্তনের দিকে নজর দেয়। তো তাহিদ, আমার মনে হয় যে আজকে আমাদের সংবাদদাতা আমির খসরু একটি রিপোর্ট পাঠিয়েছেন, বাংলাদেশের স্কুল ছাত্রছাত্রীরা যে একটি সমাবেশ করেছিল প্রতিবাদ ঢাকায়, সেটা সম্পর্কে কিছু রিপোর্ট পাঠিয়েছেন, আমরা প্রথমে শুনে নিয়ে তারপরে আমাদের আলোচনায় যাই। তো আমরা আমির খসরু রিপোর্টটি শুনব।
জাতিসংঘ
জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশসহ বিশ্বজুড়ে ক্রমবর্ধমান বিরূপ প্রতিক্রিয়া রোধ এবং পরিবেশ রক্ষায় বাংলাদেশসহ বিশ্ব নেতৃবৃন্দকে এখনই পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে ঢাকার বিভিন্ন স্কুলের কয়েকশো শিক্ষার্থী শুক্রবার মানিকমিয়া এভিনিউতে মিছিল এবং মানববন্ধন করেছে। সুইডেনের পরিবেশ সক্রিয়বাদী ষোলো বছরের ছাত্রী গ্রেটা থুনবার্গ বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রুখতে যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং ক্লাইমেট স্ট্রাইকের আহ্বান জানিয়েছেন, তার সাথে সংহতি প্রকাশ করেই বাংলাদেশে এই কর্মসূচি পালিত হল। ঢাকায় স্কুল ছাত্রছাত্রীরা বিভিন্ন স্লোগান ও বক্তব্যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রুখতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের জন্য দাবি জানায়। এই কর্মসূচিতে কয়েকজন পরিবেশবাদীও অংশ নিয়ে বাংলাদেশের পরিবেশ ধ্বংস না করার আহ্বান জানিয়েছেন, যেমনটি বলছিলেন অ্যাডভোকেট সৈয়দা রেজওয়ানা হাসান।
নানান রকম বিরূপ উন্নয়ন প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে আমরা ধ্বংস করে দিই, এইটা তো আমরা বুঝতে পারি।
সেভ দ্য চিলড্রেন এবং গ্রিন সেভার অ্যাসোসিয়েশন যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
তার মানে শুধু মানে পশ্চিমী দুনিয়াতেই নয়, তাহিদ, দক্ষিণ এশিয়াতেও, এবং আমরা জানি যে বাংলাদেশ একটি অত্যন্ত ক্ষতিগ্রস্ত দেশ হবে এই জলবায়ু পরিবর্তনের কারণে। একেবারেই সমুদ্র সীমানায় অবস্থিত বহু নদী নালা বয়ে যাচ্ছে বাংলাদেশের উপর দিয়ে, এবং নদনদীর এই প্রবাহ যাচ্ছে প্রবাহিত হয়ে সমুদ্রে, এবং তার মাঝেই বাংলাদেশ বদ্বীপ। তো সেইখানে বাংলাদেশের তো ক্ষতি দারুণ হচ্ছে জলবায়ু পরিবর্তনে, এবং অন্যান্য দেশেও তার একটা প্রভাব পড়ছে। যেমন একটু আগেই তুমি উল্লেখ করেছো যে একদিকে যখন খরা তখন আরেক জায়গায় বন্যায় ভেসে যাচ্ছে। তো এই যখন পরিস্থিতি, তখন জাতিসংঘে যখন বড় বড় নেতারা আসবেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশ্বের আলোচনা করবেন, যুদ্ধবিগ্রহ নিয়ে আলোচনা করবেন, শরণার্থীর সমস্যা নিয়ে আলোচনা করবেন, কিন্তু সেখানে কিন্তু জলবায়ুর কারণে যারা শরণার্থী উদ্বাস্তু হয়ে যাচ্ছেন তাদের দিকেও দৃষ্টি দেওয়া উচিত।
অবশ্যই, এবং আমরা একটু আসলে জেনে নিতে চাই দুজন অতিথির কাছ থেকে যে তাদের দৃষ্টিতে আসলে জলবায়ু পরিবর্তনের কারণে সারা বিশ্বে কি কি সমস্যা তারা দেখছেন, তারপর নিশ্চয়ই আমরা বিশ্ব নেতাদের ভূমিকা, এখন পর্যন্ত তারা কি করেছেন, আরও কি করা যেত, ভবিষ্যতে কি হতে যাচ্ছে তা নিয়ে আলোচনা করব। শুরুতে একটু আমরা যেতে চাই অধ্যাপক মোহাম্মদ খালেকুজ্জামান আপনার কাছে, জলবায়ু পরিবর্তনের ফলে সারা পৃথিবীতে কি ধরনের সমস্যা দেখছেন, প্রধানত কিছু যদি আমাদেরকে বলেন।
জি, ধন্যবাদ। আপনি বলেছিলেন প্রথমেই যে প্রকৃতি যেন আমাদের প্রতিপক্ষ হয়ে উঠছে। আমি বরং কথাটা একটু ঘুরিয়ে বলতে চাই যে আমরা কি আসলে, অর্থাৎ যে মানুষ দুনিয়ার, আমরা আসলে প্রকৃতির প্রতিপক্ষ হয়ে উঠছি কিনা।
হ্যাঁ,
সেটা আমার কাছে মনে হয় যে আমরা আসলে প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে দিচ্ছি না, আমরাই বরং প্রকৃতির প্রতিপক্ষ হয়ে উঠছি। তাহলে এখন ফেরত আসি আপনার কথায় যে আসলে জলবায়ু পরিবর্তনের কারণে কি কি সমস্যা হচ্ছে। সমস্যা তো অনেক হচ্ছে, মোটা দাগে যদি বলা যায় সেটা হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের মূল জায়গাগুলি দেখতে হলে আমাদের দেখতে হবে হচ্ছে ঠান্ডা জায়গাগুলোতে, যে সেটা হচ্ছে পোলার রিজিয়নে, যে মানে সেখানে যে আমাদের জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলে যাচ্ছে, তার ফলশ্রুতিতে আমাদের সমুদ্র পৃষ্ঠা উপরে উঠে আসছে, সমুদ্র পৃষ্ঠা উপরে উঠে আসার কারণে আমাদের যে নিম্নাঞ্চল যেমন বদ্বীপ অঞ্চল, বাংলাদেশ সহ অন্যান্য যেসব দেশ আছে সেইগুলোর যে কোস্টাল এরিয়া, বদ্বীপ অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেগুলো তলিয়ে যাচ্ছে আস্তে আস্তে, লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। তারপর হচ্ছে যে আমাদের যে এক্সট্রিম ওয়েদার ইভেন্টস যেগুলি বলা যায়, যেমন স্টর্ম, সাইক্লোন, হিট ওয়েভস, এগুলি অনেক বেড়ে যাচ্ছে, বৃষ্টিপাতের ধরন এবং রকমটা বেড়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের যে বায়োডাইভার্সিটি, অর্থাৎ যে জীব বৈচিত্র্য, সেটা অনেকটাই সংকুচিত হচ্ছে, অনেকটাই কমে যাচ্ছে। তারপরে হচ্ছে যে আমাদের যে সমুদ্রের মধ্যে যেটাকে বলে অ্যাসিডিফিকেশন, অম্লতা, সমুদ্রের আস্তে আস্তে অ্যাসিডিক হয়ে যাচ্ছে, যার জন্য পুরোপুরি সমুদ্রের যে বাস্তুসংস্থা সেটি আসলে অনেকটা শঙ্কার মুখে পড়ে যাচ্ছে। সেভাবে বললে অনেক ধরনের পরিবর্তন অলরেডি দুনিয়াতে পরিলক্ষিত হচ্ছে।
জি, আমরা আবারও নিশ্চয়ই আলোচনায় আপনার কাছে ফিরবো। আমরা একটু কামরুল ইসলাম চৌধুরী আপনার কাছ থেকে জানতে চাই, আপনি প্রাথমিকভাবে কি কি সমস্যা দেখছেন?
সারা বিশ্বে পরিবেশ, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সারা বিশ্বের বিভিন্ন দেশে, মানে এটা ধনী দরিদ্র নির্বিশেষে সকল দেশেই কিন্তু আমরা অভিঘাত গুলো দেখি, বিরূপ প্রভাবটা দেখি, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বাংলাদেশ এবং যতগুলো হতদরিদ্র দেশ আছে এইসব দেশগুলো বা দ্বীপ রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রগুলোর মধ্যেই কিন্তু বা যেসব অঞ্চলগুলো দারিদ্র প্রকৃত সেই অঞ্চলগুলোতেই সবচেয়ে বেশি আমরা দেখি খাদ্য নিরাপত্তা তাদের হুমকির সম্মুখীন হচ্ছে, তাদের পানি নিরাপত্তা হুমকির সম্মুখীন হচ্ছে, তাদের বলা যায় যে কৃষি নিরাপত্তা হুমকির সম্মুখীন হচ্ছে, এমনকি জীবন জীবিকা নিরাপত্তা যেটা বলা হয় লাইভলিহুড সিকিউরিটি সেটা হুমকির মুখে পড়ছে। মনে করুন যে বাংলাদেশে আমরা আগে দেখতাম সাগরে 3 নম্বর সিগন্যাল, হয়তো বছরে 10 দিন 15 দিন এটা 3 নম্বর সিগন্যাল থাকতো বা 20 দিন সর্বোচ্চ, এখন সেই সিগন্যালটা 50 দিন 55 দিন বা 60 দিন পর্যন্ত উঠে যাচ্ছে। 3 নম্বর সিগন্যাল মানে কি, সাগরে যখন 3 নম্বর সিগন্যাল দেওয়া হয় তখন জেলেদেরকে উপকূলে
চলে
আসার জন্য বলা হয়। তার মানে হচ্ছে কি যে সাগরে যখন এই জেলেরা যায় তারা কিন্তু প্রায় 15 দিন 20 দিনের জন্য বেরোয় এবং 20 দিনের জন্য কিন্তু তারা বলা যায় যে ওই ভাত দানা করে কর্জ নিয়ে তারা খাবার টাবার মাছের খাবার টাবার নিয়ে তারপরে জেলেরা বেরোয়, কিন্তু যখনই সে সাগরের উপকূলের দিকে ফিরে আসতে হয় 3 নম্বর সিগন্যালের জন্য তখন কিন্তু তার পুরো যে এই যে কর্জ করে সে অর্থ বিনিয়োগ করলো সেটা কিন্তু পুরোটাই সাগরে তলিয়ে যায়, হারিয়ে যায়, সে আর সেই যে উপকরণগুলো আর ব্যবহার করতে পারে না, এর ফলে তার যে জীবিকার নিরাপত্তা সেই নিরাপত্তাটা বিঘ্নিত হয়, এমনকি অনেকে হয়তো সাগর বক্ষে মৃত্যুবরণ করে ঝুঁকিতে পড়ে। তো এই যে ঝুঁকিগুলো অর্থাৎ মানুষের জীবন জীবিকার ঝুঁকিগুলো বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে আমরা মানুষরাও কিন্তু আমাদের জীবন জীবিকার জন্য আমরা প্রকৃতির উপরে অনেক বলা যায় অনাথ সৃষ্টি করছি, আমরা যতটা আমাদের হয়তো খাদ্য প্রয়োজন তার চাইতে বেশি খাদ্য আমরা যারা বনাতে দেখছি বা যেসব দেশগুলো উন্নত সেই দেশগুলো কনজামশন প্যাটার্নটাই হচ্ছে এত বেশি লাক্সারিয়াস যেটা তারা
অপচয় হচ্ছে আর কি, অপচয় করা হচ্ছে সব।
অর্থাৎ অপচয় হচ্ছে এবং অতিরিক্ত বলা যায় উৎপাদন করা হচ্ছে অনেকগুলো দেশে, সেই উৎপাদনের কারণেই কার্বন নিঃসরণটা বাড়ছে এবং সেটা কিন্তু প্রকৃতিকে বিরূপ প্রভাবে ফেলছে, সাগর পৃষ্ঠ উঁচু হয়ে যাচ্ছে, আবার যেটি খালেদুজ্জামান সাহেব বললেন যে মরু অঞ্চলে মানে মেরু অঞ্চলে যে বরফ গলছে, তো আবার একটা দেশের ভিতরে বিভিন্ন ইকোসিস্টেম আছে, কোনটা হয়তো একটু মরুপ্রবণ এলাকা, উষ্ণ এলাকা, সে এলাকায় দেখা গেল যে একই দেশে নানা রকমের বলা যায় যে কোথাও খরা হচ্ছে কোথাও আবার বন্যা হচ্ছে, তো এই যে আবার কোথাও হচ্ছে শৈত্য প্রবাহ, তো এই একটা দেশের মধ্যেই অনেক রকমের বলা যায় পরিবর্তন এবং সেটা ওই দেশ বা ওই দেশের মানুষ পুরোপুরি অ্যাডজাস্ট করতে পারে না, অ্যাডাপ্ট করতে পারে না, অভিযোজনটা তার জন্য মানে কঠিন হয়ে যাচ্ছে,
মানে তার মানে আগে যা ছিল না দিনে দিনে সেটা পাল্টে যাচ্ছে।
হ্যাঁ হ্যাঁ, আবহাওয়ার যে একটা বলা যায় ঋতু, হ্যাঁ সেই ঋতু, যেমন বাংলাদেশ ষড় ঋতুর দেশ, এখন কিন্তু আমরা
ষড় ঋতু আর দেখি না,
হ্যাঁ চারটে ঋতুর মধ্যে চলে আসছে, হ্যাঁ শরৎ মানে দেখা গেল যে একেবারে শরতের শিশির আমরা হয়তো দেখতেই পাই না,
আপনি যেমনটা বলছিলেন বাংলাদেশের কথা, আবার বাংলাদেশে ইউনিসেফের একটি প্রতিবেদন অনুসারে বাংলাদেশে 2008 থেকে 2014 সালের মধ্যে 47 লক্ষ মানুষ উদ্বাস্তু হয়েছে শুধু জলবায়ু পরিবর্তনের কারণে, এবং ঢাকায় যে আমরা এত বস্তিবাসী দেখি তাদের মধ্যে 70% হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে,
ক্লাইমেট রিফিউজি যেটা বিশ্বব্যাপী বলা হচ্ছে।
তো আমরা আসলে বাংলাদেশের মতো একটি দেশ এই পরিমাণ ক্ষতির সম্মুখীন এরই মধ্যে হয়েছে, আরো সামনে কি হবে সেগুলো নিশ্চয়ই জানবো। আমরা একটু খালেকুজ্জামান আপনার কাছ থেকে জানতে চাই, জাতিসংঘের মতো সংস্থাগুলো কি তাদের যথাযথ ভূমিকা পালন করছে?
জি ধন্যবাদ। জাতিসংঘ আসলে তো অনেকগুলো রাষ্ট্র, রাষ্ট্রের সমন্বয়, সেখানে যেসব রাষ্ট্রগুলো প্রধান ভূমিকা পালন করে জাতিসংঘে তারা কি ধরনের ভূমিকা পালন করছে সেটা আমাদের জিজ্ঞাসা করা প্রয়োজন। জাতিসংঘ এজ এন অর্গানাইজেশন তারা কিন্তু ভালো ভূমিকা পালন করছে আমি মনে করি, কারণ জাতিসংঘের যে ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক ফর কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ UNFCCC যে জিনিসটা আছে সেটার নেতৃত্বে অনেকগুলো স্টাডি হয়েছে গত কয়েক বছরে। যেমন এই বছর 2014 সালে ওরা যে লাস্ট IPCC মানে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ তার যে সমন্বিত রিপোর্ট সেটা 2014 তে বেরিয়েছে এবং আরেকটা রিপোর্ট বের হবে হচ্ছে 2022 সালে। জি জি, তারও আগে তারা এই রিপোর্টের খণ্ডাংশ হিসাবে কয়েকটা রিপোর্ট অলরেডি পাবলিশ করেছে। এর একটা হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর সার্বিক তাপমাত্রা যদি 1.5 ডিগ্রি বেড়ে যায় যে প্রি ইন্ডাস্ট্রিয়াল যে টাইম আমাদের যে তার তুলনায় তাহলে কি কি ক্ষতি হবে, এবং 2 ডিগ্রি যদি বেড়ে যায় তাহলে কিরকম ক্ষতিটা হবে। এর কারণটা হচ্ছে যে 2015 সালে যে কোপেনহেগেনে যে COP21 হলো মানে কনফারেন্স অফ পার্টিজ, সেখানে যে একটা প্যারিস এগ্রিমেন্ট হয়েছিল সেখানে আমাদের তাপমাত্রাকে 2 ডিগ্রির নিচে ধরে রাখার জন্য একটা এক ধরনের অ্যাকর্ড হয়, এগ্রিমেন্ট হয়। কিন্তু এখন সায়েন্টিস্টরা বলছে যে 2 ডিগ্রি অনেক খারাপ, 2 ডিগ্রিতে হবে না, আসলে যদি 1.5 ডিগ্রিতে ধরে রাখা যেত তাহলে সেটা সবচেয়ে ভালো হতো। সেটাও খুব ভালো হতো এমন না, মানে মন্দের ভালো আসলে,
কিন্তু সেটাও কি সম্ভব হচ্ছে? এখন তো যা মনে হয় তা হচ্ছে না। যেমন
জি না, এই মুহূর্তে যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবে সম্ভব হবে না। তবে সায়েন্টিস্টরা যে রিপোর্টটা করেছে 2018 সালের অক্টোবর মাসে, এক বছর আগে, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ক্লাইমেট সায়েন্স ফর 1.5 ডিগ্রি ইনক্রিজ, সেইখানে ওরা দেখাচ্ছে এখনো এটা সম্ভব, কিন্তু তার জন্য অনেক বড় কমিটমেন্ট দরকার বড় বড় দেশগুলোর থেকে। যে জাতিসংঘের কথায় যখন বলা হচ্ছিল, জাতিসংঘে তো বড় একটা রোল প্লে করে অবশ্যই US, তারপরে বড় বড় দেশগুলি চায়না, ইউরোপিয়ান দেশগুলো। তা আপনারা যেটা জানেন আমরাও জানি যে দুঃখজনক ভাবে US তো আমাদের প্যারিস অ্যাকর্ড থেকে বেরিয়ে এসছে, তো যার জন্য এখন জাতিসংঘ সংগঠন হিসেবে অনেক কাজই করে যাচ্ছে, কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য যাদের নেতৃত্ব নেওয়া প্রয়োজন সেটা আনফরচুনেটলি 2015
দায়িত্ব পালন করছে না। হ্যাঁ জি বলুন।
জি জি, তো 2015 পর থেকে জাতিসংঘের প্রচেষ্টার কোনো অন্ত নেই আমি মনে করি। জাতিসংঘের যেমন যে রিপোর্টটার কথা আমি একটু আগে উল্লেখ করলাম যে 1.5 ডিগ্রি সেলসিয়াসে ধরে রাখতে হলে কি কি করতে হবে, সেই রিপোর্টটা কিন্তু 130 জন বৈজ্ঞানিক 40টা দেশ থেকে সেই রিপোর্টটা মিলিয়ে তৈরি করেছে। সেখানে ওরা 6,000-এর বেশি রেফারেন্স ইউজ করেছে, 6,000 রেফারেন্স, 6,000 যে স্টাডি, 6,000 রিসার্চ সেগুলি, এবং সেই রিপোর্টটা তৈরি করতে গিয়ে 42,000 কমেন্টস তারা ইনকর্পোরেট করেছে। তো সেটা একটা মহাযজ্ঞ প্রকৃত অর্থেই। তো সেটাই বলছিলাম যে UN তাদের ভূমিকাটা সে এই ব্যাপারে যথেষ্ট পালন করেছে।
খালেকুজ্জামান
যখন ছিলেন খালেকুজ্জামান আরো বেশি পালন করতো।
খালেকুজ্জামান আমি আমি একটু আপনাকে থামিয়ে একটু জিনিস জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে আমরা তো দেখি যে অনেক দেশ যারা পৃথিবীর জন্য শান্তির জন্য হুমকি স্বরূপ তাদের ব্যাপারে জাতিসংঘ অনেক ধরনের পদক্ষেপ নেয়, এবং জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে যদি ঝুঁকিপূর্ণ হয় কোনো দেশ, অথবা কোনো দেশ যদি যথাযথ দায়িত্ব পালন না করে সেক্ষেত্রেও তো জাতিসংঘ তাদের ভূমিকা পালন করতে পারে। তেমন ভূমিকা কি জাতিসংঘ পালন করছে? আমরা নিশ্চয়ই জানি যে বিভিন্ন দেশ করতে চাইছে না বা করছে না, কেউ করছে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু জাতিসংঘ একটি সেই ভূমিকা বা কর্তৃত্ব তো তাদের আছে যে তারা কিছু করতে পারে, সেটা কি করছে?
না, সংস্থা হিসেবে জাতিসংঘের তো আসলে কারো উপর কিছু চাপিয়ে দেওয়ার সেরকম মেকানিজমই নেই। এখানে অন্যদের ভিটো পাওয়ার আছে, প্লাস হচ্ছে US হচ্ছে বিশাল একটা ভূমিকা পালন করে জাতিসংঘকে পরিচালনার ব্যাপারে, সেটাকে ফান্ডিং এর ব্যাপারে আমরা সবাই জানি। জাতিসংঘ সেটা তো একটা হচ্ছে একটা অ্যাডভাইজারি কাউন্সিল এর মতো, তারা তো কোনো কিছু
চাপিয়ে দিতে পারে না,
এনফোর্সেবল কোনো অর্গানাইজেশন তারা না। সেই সেন্সে আপনি দেখেন যে US যখন থেকে বেরিয়ে আসলো এই যে ক্লাইমেট চেঞ্জ এর সমস্ত ডিসকোর্স থেকে, তখন থেকে পৃথিবীটা একটু খারাপের দিকে চলে গেল। তা চায়না হচ্ছে এখন লার্জেস্ট এমিটার্স, তারা কিছু কিছু কাজ করছে, কিন্তু চায়না এজ ইউ নো এটা একটা ক্লোজ সোসাইটি। যেমন এই প্রেক্ষিতে বলি যে একটু আগে আপনারা বলছিলেন ক্লাইমেট স্ট্রাইক যেটা হচ্ছে সারা দুনিয়াব্যাপী ইনক্লুডিং বাংলাদেশ, আপনারা হয়তো জেনে থাকবেন যে সেই ক্লাইমেট স্ট্রাইকটা পর্যন্ত চায়নাতে হচ্ছে না। তাহলে তো বোঝাই যাচ্ছে যে চায়না যে অথরিটেরিয়ান যে একটা সোসাইটি, তারা আসলে নিজেরাই যেখানে এতটা ক্লোজ সোসাইটি, নিজেদের কমিটমেন্ট এত কম সেই জিনিসগুলি শোনার ব্যাপারে, সেগুলির ব্যাপারে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে, তাহলে অন্যরা যদি তাদের উপর কিছু চাপিয়ে দেয় সেটা কতটা কার্যকর হবে আমি সন্দেহ।
হ্যাঁ, এখানে আসলে যেটা মানে বলতে চাই যে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি সম্পদশালী দেশ বর্তমানে, একটি ধনী দেশ, সে তার দায়িত্ব পালন করছে না, প্যারিস চুক্তি থেকে বেরিয়ে এসেছে। আর চীনের কথা যেমন আপনি বললেন, সেখানে একটা বিশাল জনসংখ্যা জনগোষ্ঠীর বাস, অথচ তারাও তাদের দায়িত্ব পালন করছে না। কিন্তু তাহলে তো আমরা বুঝতেই পারি
যে আমি আসলে অধ্যাপক খালেকুজ্জামানকে এই কারণেই প্রশ্নগুলো করেছিলাম যে বাস্তবতা কি সেটি তারা তুলে ধরার জন্য, যে জাতিসংঘকে যারা সবচেয়ে বেশি ফান্ডিং দেয় তারা বের হয়ে এসেছে,
যাদের দায়িত্ব অনেক পালন করার কথা,
এবং যে দেশটি সবচেয়ে বেশি জনসংখ্যা তারা। যাই হোক, আমরা আসলে আপা আমাদের সঙ্গে অনেক দর্শক আমাদের অনুষ্ঠানটি ফেসবুকে দেখছেন, কয়েকটি নাম বলে দিই।
হ্যাঁ, কয়েকজনের নাম বলে এবং কি ধরনের প্রশ্ন করছেন সেটা আমরা জেনে নিই।
আমরা হচ্ছে গিয়ে জুবায়ের চৌধুরী, আমাদের একজন নিয়মিত দর্শক, তিনি আমাদের যে রিপোর্টটি গিয়েছে যেসব শিক্ষার্থী এটি করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছে, যে বাংলাদেশের ছেলেমেয়েদেরকে ধন্যবাদ এটি করেছে। সিদ্ধার্থ ভট্টাচার্য নামে আর একজন দর্শক, জি, তিনি লিখেছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে আমরা আজ ভুগছি। এরকম অনেক অনেক মন্তব্য এসছে, আমি কয়েকজন শ্রোতার নাম শুধু বলে দিই, কারণ মন্তব্য পড়তে গেলে অনেক সময় চলে যাবে। আমাদের সঙ্গে এখানে মন্তব্য করেছেন, দেখছেন অনুষ্ঠানটি, যুবরাজ চৌধুরী, মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ রনি, মকবুল আহমেদ, অজয় কুমার শঙ্কর, আতাউর রহমান রঞ্জু, আবু তাহের, জামাল আহমেদ সুবর্ণ, ফয়সল আহমেদ, আরো অনেক অনেক নাম পড়তে গেলে অনেক সময় যাবে, আমরা আমাদের অতিথির কাছ থেকে শুনতেই পাবো না।
তারা কি বলছেন আমাদের অনুষ্ঠান শুনছেন
এবং তারা বলছেন যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, এরকম একটি বিষয় বেছে নেওয়ার জন্য আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে।
সেটা তো ঠিক আছে, তাদের কোনো প্রশ্ন আছে
এখন পর্যন্ত? আপা আমি খুঁজে দেখতে হবে, কারণ অনেক অনেক মন্তব্যের মধ্যে আমি আসলে প্রশ্নটি এখনই
খুঁজছি। যেমন আমি দেখতে পাচ্ছি যে মনে করা হচ্ছে যে জাতিসংঘ যখন অধিবেশনে বসে এবং সেখানে একটা কিছু সুরাহা, কোনো একটা ভালো বক্তব্য উঠে আসতে পারে, বা
যেমন আবু তাহের, তিনি মন্তব্য করেছেন জলবায়ু পরিবর্তন আমাদেরকে কোথায় নিয়ে যাবে তা ভেবে কোনো কুল কিনারা পাই না।
সেটা তো এখন যারা গবেষণা করছেন তারা, যেমন অধ্যাপক খালেকুজ্জামানা বললেন এবং আমাদের সঙ্গে যিনি আছেন কামরুল ইসলাম চৌধুরী, পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি, তিনিও সেই কথাই বলছেন। এবং আমরা তবে যেখানেই জিজ্ঞেস করব, সাধারণ মানুষ চারিদিকে তো দেখছে প্রকৃতির যে রূপ পাল্টে যাচ্ছে, যে ষড়ঋতুর দেশ বাংলাদেশের প্রকৃতির রূপ পাল্টে গেছে। যুক্তরাষ্ট্রও কিন্তু আগে এত বরফ পড়ত, ওয়াশিংটন ডিসিতে আমরা এসে দেখেছি, এখন সেই বরফ তুষারপাত আমাদের চোখে পড়ে না, বলতে গেলে দু তিনবার হয় বছরে। তো এইভাবে যে একটা ঋতুর পরিবর্তন আসছে, সেটাই জলবায়ু পরিবর্তন যে হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে,
দাবানল তো লেগেই আছে,
দাবানল তো এক এক জায়গা থেকে এক জায়গায় লেগেই আছে। এবং যেমন সম্প্রতি দেখলাম আমরা দক্ষিণ আমেরিকায়, তার আগে আমরা দেখছি এখানে ক্যালিফোর্নিয়ায় তো আমরা অহরহ দেখছি, যেখানে হয়তো বছরে একবার কোথাও আমরা দাবানলের খবর পেতাম ক্যালিফোর্নিয়ায়, যে এবার বেশ কয়েকবার দেখা গেছে।
বাংলাদেশের পক্ষে খুব বেশি সমাধান করা সম্ভব না বা উদ্যোগ নেওয়া সম্ভব না, সেটা আমরা ধারণা করতে পারি। সে কারণে আপনার কাছ থেকে জানতে চাই, জাতিসংঘের ভূমিকা আপনি কি খুশি?
জাতিসংঘ কিন্তু শুরুতে অনেক ভালো ভূমিকা রেখেছিল, যেমন ধরুন 1990 থেকে 92 সাল, এই দুই বছর ধরে জুড়ে কিন্তু জাতিসংঘ এই যে নিউ ইয়র্কে চার পাঁচটা বৈঠকে বসে যে কাজটি করেছিল, জাতিসংঘ জলবায়ু সনদ যেটা রিওতে সেটা মানে সিগনেচারের জন্য উন্মুক্ত করা হয় 92 সালে, সেটি কিন্তু গ্রহণ করা হয় 92 সালের জুন মাসে, এই মে মাসে নিউ ইয়র্ক সদর দপ্তরে, জাতিসংঘ সদর দপ্তরে। তারপরে UNCCD যেটা যেটা হচ্ছে কনভেনশন অন কম্বেটিং ডেজার্টিফিকেশন, মরুময়তা রোধ সনদ, সেটিও সেই সময় গৃহীত হয়। একই সঙ্গে বায়োডাইভার্সিটি কনভেনশন যেটা, হ্যাঁ, জীব বৈচিত্র্য বা প্রাণ বৈচিত্র্য কনভেনশন সনদ, সেটিও গৃহীত হয়। অর্থাৎ একই সঙ্গে তিনটি সনদ জাতিসংঘ গ্রহণ করে 1992 সালে। এটার নেগোসিয়েশনটা কিন্তু হয় 90 থেকে 92 সাল পর্যন্ত। রিওতে রিও সম্মেলন, যেটাকে আমরা দরিদ্রী সম্মেলন বলে থাকি, 92 সালে, সেই সম্মেলনের মাধ্যমে জাতিসংঘ বড় রকমের একটা অর্জনের দিকে যায়। সেই সময় যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপে বিভিন্ন দেশ এবং উন্নয়নশীল দেশগুলো, হ্যাঁ, সবাই কিন্তু বড় রকমের ভূমিকা রাখে। কিন্তু আনফরচুনেটলি কিয়োটো প্রটোকল যখন হয় 1997 সালে জাপানের কিয়োটো নগরীতে, সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্র এটা কিন্তু একটা লিড রোল নিয়েছিল কিয়োটো প্রটোকল তৈরি করবার সময়। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট আল গোর সেই সময় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। যদিও তার কারণেই কিন্তু সেই সময় কিয়োটো প্রটোকলের যে লিগাল বাইন্ডিংসটা, সেই রিজিমটাকে আমরা অনেক সরল করে ফেলি, অনেক মানে কঠিন ছিল, সেই কঠিন জিনিসটাকে অনেকটা সহজ করে করা হয় শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রকে অ্যাকোমোডেট করবার জন্য। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সেই সময় সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করত, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের মানে যে কয়েকটি দেশ সবচেয়ে বেশি দায়ী তার শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র,
গ্রিন হাউস এফেক্টের কারণে যুক্তরাষ্ট্র ছিল।
হ্যাঁ, কিন্তু হ্যাঁ, তারপরে 97 সালে কিয়োটো চুক্তিতে সই করার পরে তারা কিন্তু আর রেটিফাই করে নাই। হ্যাঁ, কারণ সেখানে ক্ষমতার পালা বদল হয়, সেই কারণে তারা সেই চুক্তি থেকে, কিয়োটো প্রটোকল থেকেও তারা সরে আসে। আবার প্যারিস এগ্রিমেন্টের সময় আমরা দেখলাম একই রকম পুনরাবৃত্তি,
সেই সময়
মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি পররাষ্ট্র মন্ত্রী, হ্যাঁ, তিনি আমাদেরকে এই যে লস এন্ড ড্যামেজ ইকোনমি, মানে যেটা হচ্ছে ইকোনমিক অ্যান্ড নন ইকোনমিক লস ইন্ডিউস বাই ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ এর কারণে যেসব মানে ক্ষয় এবং ক্ষতি হবে সেইটিকে যেন মানে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ধনাঢ্য দেশগুলোকে বা যেসব দেশ কার্বন নিঃসরণের জন্য দায়ী হিস্ট্রিক্যাল এমিশন যাদের, তাদের দায় থেকে তিনি মুক্তি চান। এবং সেই ক্লজে তিনি কিন্তু প্রত্যেকটা দেশকে, উন্নয়নশীল দেশগুলোকে, হতদরিদ্র দেশগুলোকে বাধ্য করেন সেই সময় যে সেটা মেনে নেওয়ার জন্য, অর্থাৎ কম্পেনসেশন যেটা পাওয়ার কথা ছিল সেই কম্পেনসেশন তিনি আমাদেরকে বঞ্চিত করেন, বিশ্বকে বঞ্চিত করেন জাতিসংঘের সেই জলবায়ু সনদের অধীনে নেগোসিয়েশনে। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র আবার, হ্যাঁ, ট্রাম্প প্রশাসন সেখান থেকে সরে আসে, অর্থাৎ যে বড় দেশগুলো, হ্যাঁ, আসলে এর জন্য বড় রকমের কার্যক্রম নেওয়ার কথা তারা সরে যাওয়ার ফলে, হ্যাঁ, যেমন ধরুন খালেদুর জামান সাহেব বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সরলো, তারপরে হচ্ছে চায়না বড় একটা এমিটার দেশ, এখন তারাও কিন্তু শুধু নিজের দেশে এমিশন না, তারা অন্যান্য উন্নয়নশীল দেশেও কলকারখানায় যেটা কয়লা বা যেসব এমিট করে, হ্যাঁ, কার্বন নিঃসরণ যেখানে হয় সেই রকম দূষণ ছড়ানোর মতো কার্যক্রমে অর্থায়ন করে থাকে তৃতীয় বিশ্বের বহু দেশে, হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে অর্থায়ন করে থাকে, এইরকম দেশগুলো, আবার জাপানও সেগুলোতে অর্থায়ন করে থাকে। এই দেশগুলোর বলা যায় যে বিমুখী নীতির কারণেও উন্নয়নশীল দেশগুলো বা হতদরিদ্র দেশগুলোর এই যে কার্বন নিঃসরণ কমানো, 1.5 ডিগ্রির মধ্যে উষ্ণায়নটাকে রেখে দেওয়া, যেটা আমাদের প্রধানমন্ত্রী কিন্তু কোপেনহেগেন জলবায়ু সম্মেলনে চেষ্টা করেছেন যে 1.5 ডিগ্রিটা যেন থাকে, এর মধ্যেই যেন আমাদের এই টেম্পারেচার রিজিমটা, রাইজটা আমরা লিমিট করতে পারি, এবং প্যারিসেও সেইভাবে করা হলো। কিন্তু সেটা মানে কে, মানছে না তো বড় দেশগুলো। এখন এই বড় দেশগুলো যেহেতু তারা মানছেন না, সেই কারণে তার ক্ষয় ক্ষতি সমস্ত কিছু, এই যে বিরূপ প্রভাব, সেগুলো কিন্তু তাদের দেশে যেমন হচ্ছে বেড়ে যাচ্ছে, হ্যাঁ, ঋতু চক্রে, ফসল চক্রে, তারপরে হচ্ছে প্রাণ চক্রে, সমস্ত কিছু, যেমন ফুড চেইন পর্যন্ত, হ্যাঁ, বিঘ্নিত হচ্ছে। এগুলো এই যে যেমন আমরা আমাজন ফায়ার দেখলাম বা অস্ট্রেলিয়াতে দাবানল দেখি, অন্যান্য দেশে দাবানল দেখি, যে দেশগুলিতে আগে দাবানল হয়তো বছরে 2-3 বার হতো, এখন দেখা হলো বছর যেখানে হয়তো 100 দাবানল হতো বছরে, সেখানে দেখা যাচ্ছে এখন 1000 দাবানল হচ্ছে। আবার যেসব দেশে দেখা হলো যে জল বৃষ্টি খুব কম হতো, এখন দেখা যাচ্ছে হঠাৎ হঠাৎ জল বৃষ্টি হচ্ছে,
এমনকি এখানে যুক্তরাষ্ট্রের কথা যেটা আপনি বললেন,
এগুলো রাহুগ্রাস থেকে বেরিয়ে আসা সারা বিশ্বের জন্য একটা
হুমকির চৌধুরী,
কিভাবে মোকাবেলা করা যায়?
হ্যাঁ, কমলেশ্বর চৌধুরী, যেমন আপনি বলছিলেন যে শুধু তো কিন্তু মানে বিকাশমুখী দেশগুলো, অনুন্নত দেশগুলো, দরিদ্র দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে না, আমরা যেমন যুক্তরাষ্ট্রে দেখছি যে বারবারই ঝড় সাইক্লোন দাবানল এগুলো দেখতে পাচ্ছি আমরা, হারিকেন এইভাবে আসতো না। হ্যাঁ, এই যে প্রকৃতির তাণ্ডব লীলা, এটা তো আর এত মানে প্রচন্ড আঘাত হচ্ছে। তবে একটি কথা যে হ্যাঁ, যে মানে বিকাশমুখী দেশগুলোর তুলনায় যে ধনী দেশগুলো, তারা এগুলোর তাদের সামর্থ্য আছে, তারা এটা মোকাবিলা করতে পারে না, ঝড় তো থামাতে পারে না, দাবানল থামাতে পারে না, কিন্তু ক্ষতিটা তারা কাটিয়ে উঠতে কিছুটা সক্ষম হয়, যেটা অন্যান্য দেশের, যেমন বাহামাতে হয়ে গেল ঝড়, হারিকেন ডোরিয়ান এলো, সেখানে একেবারে মাটির সঙ্গে মিশে গেল, তারা কি করবে কেউই জানে না, মানে একেবারে সর্বশান্ত হয়ে পড়েছে। অথচ এটা যদি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে মূল ভূখণ্ডে হতো, তারা কিছুটা সামলে কাটিয়ে উঠতে পারত।
বা মানে জাপানের জন্য, চায়নার জন্য যে সক্ষমতা তাদের আছে, তাদের যে রিসোর্স আছে, সেই রিসোর্স তারা ব্যবহার করে হ্যাঁ সেটা মোকাবেলা
সামলে উঠতে পারে, সামলে উঠতে পারে।
কিন্তু বাংলাদেশ বা বাহামা বা মালদ্বীপ, হ্যাঁ, এই দেশগুলোর পক্ষে, মার্শাল আইল্যান্ডের পক্ষে, কিরিবিটির পক্ষে, হ্যাঁ, এটা ফেস করা খুবই কঠিন। কারণ এখানে সম্পদ তো সীমিত, মানুষ, হ্যাঁ, মানুষের আয়টা কম, মানুষের যে উৎপাদনশীলতা সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষের জীবন জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে, দিন আনতে শান্ত পুরায়, সেরকম মানুষ তাদের পক্ষে, তাদের লেখাপড়াটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানে শিশুদের লেখাপড়া, এই যে শিশুরা এখন যে বালক বালিকারা সারা বিশ্বে, হ্যাঁ, বিশেষ করে ইউরোপে এবং মার্কিন যুক্তরাষ্ট্র হলো, আমাদের বাংলাদেশে হলো, অস্ট্রেলিয়াতে হলো, এই যে মানে মিছিল গুলো হচ্ছে, মানে স্কুলের বাচ্চা ছেলে মেয়েরা তারা মাঠে নামছে, হ্যাঁ, তাদের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে, তাদের জীবন জীবিকার উপরে হুমকি আসছে, গাছগুলো, হ্যাঁ, জন্য দায়ী কারা? যারা দায়ী তারা কিন্তু দায়টা এখন আসলে এইসব হতদরিদ্র দেশের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।
কামরুল ইসলাম, আমরা যাদেরকে দায়ী বলছি, তাদের মধ্যে তো কেউ কেউ জলবায়ু পরিবর্তন যে একটি ঝুঁকি সেটাই মানতে নারাজ, তো এই কারণে ওই বিষয়টি আরো পরে আসে। আমরা একটু আমরা একটু খালিকুজ্জামানের কাছে যেতে চাই। তার কাছ থেকে একটি সমাধান চাওয়ার আগে আমি একটু ছোট্ট একটা তথ্য দিতে চাই এবং সেই এলাকায় একটা প্রশ্ন করতে চাই। জি, সেটি হচ্ছে বাংলাদেশের মতো দেশগুলো যারা জলবায়ু পরিবর্তনের কারণে প্রচন্ড ঝুঁকিতে রয়েছে, তাদের কি করা উচিত সেই সংক্রান্ত বিষয়ে বাংলাদেশে নিয়ে একটি গবেষণা হয়েছে এবং সেটি হচ্ছে কোপেনহেগেন কনসেনসাস সেন্টার নামে একটি সংস্থা, তারা একটি গবেষণা করেছে যে বাংলাদেশের উন্নয়নকে নিশ্চিত করা যায় কিভাবে, এবং তারা বলেছে যে সেক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের যে ঝুঁকিটি সেটি প্রধান সমস্যা, এবং সেটি সমাধানের জন্য প্রথমে তারা যে সমাধানটি বলেছে সেটি হচ্ছে ম্যানগ্রোভ সংরক্ষণ করা এবং পাশাপাশি পুনঃ রায় আসলে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা। এই আলোকে অধ্যাপক মোহাম্মদ খালিকুজ্জামান, আপনার কাছ থেকে জানতে চাই বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো কিভাবে,
মানে ডিফরেস্টেশন যেটা হচ্ছে, বনাঞ্চল সব একেবারে মিশে যাচ্ছে,
মানে সুন্দরবনকে রক্ষা করা, জি, এবং পুনরায় বৃক্ষরোপণ করা, আপনার কাছ থেকে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের জন্য করণীয়?
ধন্যবাদ। বাংলাদেশ আসলে বেশ কয়েকটা উদ্যোগ নিয়েছে। একটা হচ্ছে যে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি এন্ড অ্যাকশন প্ল্যান 2009, সেটা তৃতীয় বিশ্বের দেশের জন্য এটা একটা ভালো একটা ডকুমেন্ট যে ক্লাইমেট চেঞ্জের ফলশ্রুতিতে বাংলাদেশ কি করবে। সেখানে কিছু কিছু ভালো পদক্ষেপ আছে, কিছু কিছু জিনিস ততটা পছন্দ হয়নি আমার, সেই ডিটেলসে যাওয়ার মতো সময় আজকে হবে না। আরেকটা হচ্ছে বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 নামে আরেকটা বড় প্রজেক্ট বাংলাদেশ নিয়েছে, সেগুলো হচ্ছে যে তারপর বাংলাদেশ আরেকটা জিনিস যেটা করেছে, গ্রিন ক্লাইমেট ফান্ড নিজস্ব উদ্যোগে, তারপর অ্যাডাপ্টেশনের উপর বেশ কিছু রিসার্চ করছে বাংলাদেশ, যে মিটিগেশন তো আমাদের হাতে না, আমরা করতে পারবো না, কিন্তু অ্যাডাপ্টেশন কিভাবে অ্যাডাপ্ট করা যাবে, সেই সব ক্ষেত্রে কিছু কিছু অগ্রগতি বাংলাদেশের আছে। তবে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সুন্দরবনের কথাটা উঠলো, সুন্দরবন তো আমাদের রক্ষা কবচ, যে সুন্দরবনকে যাতে আরো ভালোভাবে রক্ষা করা যায়, গ্রিন বেল্টের পরিধি যাতে আরো সুবিস্তৃত করা যায়, সে আলোকে তো অবশ্যই কাজ করা উচিত। কিন্তু আনফর্চুনেটলি সুন্দরবন বিধ্বংসী কিছু কিছু অ্যাক্টিভিটিজও বাংলাদেশে হচ্ছে, যেমন সুন্দরবনের আশেপাশে অনেকগুলো ইন্ডাস্ট্রি করার অনুমতি সরকার দিয়েছে, সেগুলি মোটেও গ্রহণযোগ্য নয়। তারপর রামপাল একটা খুবই, রামপালের যে
সেটা
আপনারা জানেন যে একটা খুবই একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু, সেগুলি নিয়েও বিস্তারিত আলাপ করার সময় আজকে হবে না, আমি জাস্ট জিনিসগুলো উল্লেখ করে রাখলাম। আর একটা জিনিস এর প্রেক্ষিতে আমি বলতে চাই, সেটা হচ্ছে খুবই আনকনভেনশনাল শোনা যাবে আপনাদের কাছে, সেটা হচ্ছে বাংলাদেশের সলিউশনের মূল ব্যাপারটা নিহিত হচ্ছে ট্রান্সবাউন্ডারি রিভার যেগুলো আছে আমাদের যে আন্তনদী, 54টা আন্তনদী যে ভারত চীন নেপাল থেকে বয়ে বাংলাদেশে ঢুকে, সেইগুলোর যদি প্রবাহটাকে মানে গ্যারান্টি না করা যায় বিশেষ করে গ্রীষ্মকালে, তাহলে আমাদের জলবায়ু পরিবর্তনের যে অভিঘাত সেটা আরো বেশি হবে, ব্যাপক হবে বাংলাদেশে। কারণ যখন শুকনো মৌসুমে পানির প্রবাহ কমে যায় তখন কিন্তু যে লবণাক্ততা দেশের অনেক ভিতরে
বেশি বেড়ে যায়, হ্যাঁ
হ্যাঁ, সেই যে আমাদের যে 54টা ট্রান্সবাউন্ডারি রিভার সেগুলির প্রত্যেকটার ব্যাপারে আমাদের একটা লং টার্ম এগ্রিমেন্ট থাকা দরকার, সো দ্যাট উই ক্যান গ্যারান্টি দ্য ন্যাচারাল ফ্লো ইন দোজ রিভার এন্ড সেডিমেন্ট ফ্লো। সেটা হচ্ছে আমাদের সমাধানের জন্য একটা বড় সূত্র হয়ে দাঁড়াবে, যে আমাদের গঙ্গা থেকে ব্রহ্মপুত্র থেকে শুরু করে মেঘনা তিস্তা সমস্ত যে আন্তনদীগুলো সেগুলোর ব্যাপারে আমাদের ভারত এবং উদানের সমস্ত দেশের সাথে একটা লং টার্ম
ধন্যবাদ। অধ্যাপক খালেকুজ্জামান এবং কামরুল ইসলাম চৌধুরী, আপনাদের দুজনকে আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে হাতে সময় নেই, বিষয়টি নিয়ে আমরা পরেও আবার আলোচনা করতে পারি। যারা শুনলেন, যারা দেখলেন, শ্রোতা দর্শকদের সবাইকে অনেক ধন্যবাদ। আলাপনের আলোচনা আজ এ পর্যন্তই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
আর অনুষ্ঠানের এই প্রান্তিক ভাগে এসে সংবাদ শিরোনাম শোনার পালা, পরিবেশন করছেন তাহিরা কিবরিয়া।
সৌদি আরবের দুটি বড় তেল স্থাপনার উপরে সপ্তাহান্তে যে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা হয় তার প্রতিক্রিয়া হিসেবে পরবর্তী সিদ্ধান্ত সৌদি আরব এবং আমেরিকা কি গ্রহণ করবে তারই জন্য বিশ্ব যখন অপেক্ষা করছিল, ঠিক তখনই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ওই অঞ্চল সফর করলেন। তিনি জোরালো এক বিবৃতিতে স্পষ্টভাবেই সৌদি আরবের তেল স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করেছেন এবং বলেছেন এটি ছিল অ্যাক্ট অফ ওয়ার। এক টুইট বার্তায় তিনি আরও বলেছেন, যখন যেখান থেকে বিশ্বের সর্বত্র জ্বালানি তেল সরবরাহ করা হয় সেখানেই ইরান নজিরবিহীন আক্রমণ চালিয়েছে। ভারতে বাংলার সীমান্তবর্তী এলাকাগুলোতে এনআরসি নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে, এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
পরিবার সূত্রে জানা গেছে, ময়নাগুড়ির বড়কামাত এলাকার বাসিন্দা অন্নদা রায় সম্প্রতি অত্যন্ত দুশ্চিন্তায় ছিলেন। পৈতৃক জমির কাগজ তার হাতে না থাকায় তার ভিটেমাটি চলে যাবে এই নিয়ে অবসাদে ভুগছিলেন তিনি। পরিবারের সদস্যরা এই নিয়ে তাকে একাধিকবার বুঝিয়েও ছিলেন কিন্তু তাতে কাজ হয়নি। পরিবারের দাবি, গত কয়েকদিন ধরেই যখন সরকারি দপ্তরে নথি সংশোধনের জন্য ভিড় হচ্ছে তখন থেকেই বিব্রত ছিলেন অন্নদা। গতকাল বৃহস্পতিবার সকালে বাড়ির কাছে রেল ক্রসিংয়ের গেটে গলায় গামছায় ফাঁস লাগিয়ে ঝুলতে দেখা যায় অন্নদাকে। পরে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে, তবে এখনও পর্যন্ত কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। পুলিশ তদন্তে জানতে পেরেছে আত্মঘাতীর প্রবণতা আগে থেকেই ছিল অন্নদার। তার আত্মঘাতী হওয়ার পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ বলে খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
পাকিস্তানের কর্তৃপক্ষ জানিয়েছেন যে শুক্রবার আফগান সীমান্ত সংলগ্ন এলাকায় একটি বোমা বিস্ফোরণে সেনাবাহিনীর এক মেজর এবং একজন সেনা প্রাণ হারিয়েছেন। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে প্রত্যন্ত মহমান্দ শহরের সীমান্তে প্রতিরক্ষা বেষ্টনী তৈরির কাজে নিয়োজিত কর্মীদের লক্ষ্য করে বিস্ফোরণটি ঘটানো হয়। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরুর প্রাক্কালে অস্ট্রেলিয়ার হাজার হাজার মানুষ জলবায়ু পরিবর্তনে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবিতে বিক্ষোভ করে।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শেগুফতা নাসরিন কুইন, ফেসবুক লাইভ পরিচালনায় ছিলেন সঞ্জানা ফিরোজ, প্রকৌশলী ছিলেন জানব আব্দুর রহমান। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি আমি আনিস আহমেদ এবং
তাহিরা কিবরিয়া।
ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.